তোমার ভিতরে তো অহংকার আসছে, আর তো কিছু না, মানুষ এরকম অহংকারী হয়, সব ভালো, তুমি এই যে সন্ন্যাস গ্রহণ করেছো এটা ঠিক নয়। মহাপ্রভু দৈন্যতা দিয়ে বলছেন, আমি তো সন্ন্যাস করেই ফেলেছি, এখন আপনি আমাকে উপদেশ দিন। তারপরে মহাপ্রভু বলছেন যে সার্বভৌম, তোমার মুখ থেকে আমার একটু ভাগবত কথা শুনতে ইচ্ছে করে। তখন সার্বভৌম ভট্টাচার্য বলে, তুমি তো বড় বিদ্বান, কারণ নবদ্বীপের পণ্ডিত উনি জানতেন, তুমি তো সব জানো ভাগবতমের, তা কোন বিষয়ে জানতে চাইছো? ও যে ভাগবতমের একটা শ্লোক আছে, আত্মা রামশ্চমনায়ন নির্গুন্ত অরিক্রমে কুর্বন্ত কিম অভুত্ত কিম ইত্যম অদ্ভুত গুণ হরি। আত্মা রামশ্চমনায়ন, যারা আত্মারাম, যারা আত্মাতেই রমণ করেন, তারাও পর্যন্ত ভগবানের হরি গুণ কীর্তনে শ্রবণ করতে আগ্রহী। ইত্যম অদ্ভুত গুণ হরি, এমন হরির অদ্ভুত গুণ যে আত্মারাম, যারা নিজের সবসময় আত্মাতেই রমণ করেন, তারাও পর্যন্ত কৃষ্ণের গুণগান শ্রবণে তৃপ্ত হন গুণ কীর্তনে। তা বললেন, এই শ্লোকটা তুমি একটু ব্যাখ্যা করো। সারণী ভট্টাচার্য ব্যাখ্যা করলেন, প্রায় 13 প্রকারের ব্যাখ্যা করলেন। তারপরে মহাপ্রভু বললেন, আমি কি আর কিছু বলবো? তখন সারণী ভট্টাচার্য অবাক হয়ে গেলেন, আমি 13 প্রকারের ব্যাখ্যা করলাম, তারপরেও কি আর ব্যাখ্যা হতে পারে? এবং উনি সেই ব্যাখ্যা, সারণী ভট্টাচার্যের ব্যাখ্যাটা বাদ দিয়ে তিনি আরো অনেক প্রকারের ব্যাখ্যা করলেন, যা শুনে এমন সুন্দর ব্যাখ্যা করছেন সার্বভৌম অবাক হয়ে যাচ্ছে, বলছে কি সার্বভৌম? তখন বলতে শুরু করেছেন, আমার কি সন্ন্যাসের অধিকার নেই? আর সঙ্গে সঙ্গে আবার স্বামী ভট্টাচার্যকে রূপ দেখালেন, মহাপ্রভু তার রূপ দেখালেন, এবং সার্বভৌম ভট্টাচার্য চরণে পড়ে গেলেন। এভাবে বর্ণনা আছে, সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন, কৃপা করলেন, ভক্তি তত্ত্ব আলোচনা করে বুঝালেন সর্বশ্রেষ্ঠ। সার্বভৌম ভট্টাচার্য সুন্দর মহাপ্রভুর উদ্দেশ্যে 100 শ্লোক তিনি রচনা করেছেন। কে? সার্বভৌম ভট্টাচার্য, মহাপ্রভুর উদ্দেশ্যে। চৈতন্য ভাগবতে মনে আছে, এখানে নেই, যে 100 শ্লোক পাঠ করবে সে তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ করবে। তা আমাদের সুযোগ নেই, আমি ভাবছিলাম কখনো সুযোগ হলে এটাও আমরা দেখব, কিন্তু তো এখন অনেক দূরে। তা সেটা 100 শ্লোক, সুন্দর সুন্দর শ্লোক সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর উদ্দেশ্যে করেছেন। সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার হলেন। মহাপ্রভু একদিন বলছেন সবাইকে, নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য তখন ছিলেন না, নিত্যানন্দ প্রভু, অন্যান্য লোকেরা, তারা অন্যান্য ভক্তরা তারা আছে সেখানে, মহাপ্রভু একদিন বলছেন যে দেখো, তোমরা আমাদের আমার জন্য অনেক হিত কাজ করেছ, আমাকে এনে জগন্নাথকে দর্শন করিয়েছ, আমার হিত কর্ম করেছ, কিন্তু আমার এখন একটা ইচ্ছা যে আমি দক্ষিণে যাব, সেখানে আমার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে গিয়েছে, তার খবর নেওয়ার জন্য আমি যাব। কবিরাজ গোস্বামী যদিও বলছেন যে এ হচ্ছে মহাপ্রভুর একটা ছলনা, দক্ষিণ ভারত তাদেরকে কৃপা করবেন বলে। তখন নিত্যানন্দ প্রভু যেতে চাইলেন, বললেন না তোমাকে নেব না, আমি আগে বর্ণনা করেছি, বলেছেন তুমি আমার সন্ন্যাস দণ্ড ভেঙেছ, জগদানন্দ আমার সঙ্গে সবসময় প্রেম আমার কলহ করে, দামোদর পণ্ডিত আমার উপরে দণ্ড ধরে থাকে, মুকুন্দ সে আমার আমার এই বৈরাগ্য দেখে তার খুব কষ্ট হয়, আমি যে ত্রিসন্ধ্যা স্নান করি নিচে শয়ন করি আমার এই বৈরাগ্য দেখে তার খুব কষ্ট হয় দুঃখ হয়, আর তার দুঃখ দেখে আমারও দ্বিগুণ দুঃখ হয়, তার মুখ দেখলে বোঝা যায় সে খুব দুঃখিত, আমি কাউকে নেব না আমি একা কি যাব। তখন নিত্যানন্দ প্রভু বুঝালেন যে আপনি স্বতন্ত্র যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনি যদি একজনকে সঙ্গে নেন কখন আপনি প্রেমাবেশে আবিষ্ট হয়ে থাকবেন, জপমালায় জপ করবেন, আপনার বহির্বাস কমণ্ডল বহন করার জন্য কারো দরকার, আপনি অন্তত কালাকৃষ্ণ দাসকে নিন। তখন মহাপ্রভু স্বীকার করলেন। এরপরে মহাপ্রভু গেলেন সার্বমী ভট্টাচার্যের বাড়িতে, সার্বমী ভট্টাচার্যকে বললেন সার্বভৌম আমি দক্ষিণ ভারতে যেতে চাই। সার্বভৌম ভট্টাচার্য বললেন প্রভু আমার মাথায় যদি বাস পড়ে সেটাও আমি সহ্য করতে পারি, আমার যদি পুত্র মারা যায় তাও আমি সহ্য করতে পারি, কিন্তু আপনার বিরহ আমি কি করে সহ্য করব। প্রভু যাবেন না, না আমাকে তো যেতে হবে, যদি যাবেন তাহলে দুই চার দিন অন্তত আমার বাড়িতে থাকুন, আমি আপনাকে ভালো করে কিছুদিন সেবা করি তারপর আপনি যাবেন। সার্বভৌমর এত প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে মহাপ্রভু দুই চার দিন স্বামী ভট্টাচার্যের বাড়িতে থাকলেন, তারপরে কালাকৃষ্ণ দাসকে নিয়ে মহাপ্রভু রওনা দিলেন। আর এই পুরীধামের যত বৈষ্ণবরা সবই যাত্রা শুরু করলেন মহাপ্রভুর সঙ্গে চলতে থাকলেন। মহাপ্রভু চলতে চলতে আলালনাথে গেলেন, সেখানে মহাপ্রভু যখন আছেন সারা গ্রাম থেকে ভক্তরা আসছে মহাপ্রভুকে দর্শন করার জন্য, যেমন নবদ্বীপে যখন গিয়েছিলেন বিদ্যানগরে বিদ্যা বাচস্পতির গৃহে যেমনই অবস্থা হয়েছিল ঠিক সেরকম হাজার হাজার লাখ লাখ লোক মহাপ্রভুকে দর্শন করার জন্য আসছে, কেউ নিচে কেউ গাছে কেউ ছাদে সবাই এসে মহাপ্রভুকে বলছেন প্রভু দর্শন দিন। তখন মহাপ্রভু বাইরে বের হয়ে দু হাত তুলে হরি বল বলছেন, আর সবাই দর্শন পাচ্ছেন, এইরকম কেউ আর মহাপ্রভুকে দর্শন করে কেউ আর বাড়ি ফিরে যাচ্ছে না, এইরকম প্রচুর লোকের ভিড় হলো আলালনাথে। মহাপ্রভু দেখছেন খুব অবস্থা খারাপ, তখন একদিন ভোরে উঠেই কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়েই সবার অজ্ঞাতে যাত্রা শুরু করলেন, ভক্তরা মূর্ছিত হলেন, বললেন আর এখান থেকে আর যেও না আসবেন না। মহাপ্রভু কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। এরকম কীর্তন করতে করতে মহাপ্রভু দক্ষিণের রাস্তায় রওনা দিলেন, আর সেই রাস্তায় এক অদ্ভুত লীলা করলেন, যেই মহাপ্রভুর কীর্তন রাস্তায় শ্রবণ করছেন রাস্তায় দর্শন করছেন, মহাপ্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেম হতো। একটা শ্লোকে বর্ণনা করা আছে এমন অদ্ভুত মহাপ্রভুর ক্ষমতা, তাকে যাকে দর্শন করেই কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে, তা মহাপ্রভুকে দর্শন করে সবাই কৃষ্ণ প্রেম লাভ করছেন, আর তারা যারা কৃষ্ণ প্রেম লাভ করছেন তারাই যখন আবার গ্রামে ফিরে যাচ্ছেন তারাই কৃষ্ণ প্রেমে হরিনাম করছেন, আর তাদেরকে গ্রামের অন্যরা যারা দর্শন করছেন তাদেরও কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে। এমন এক অদ্ভুত লীলা মহাপ্রভু এই দক্ষিণে ভক্তদের জন্য করলেন যা নবদ্বীপেও করেননি। নবদ্বীপেও যে লীলা করেননি সেই লীলা করেছেন দক্ষিণের পথে। এইভাবে নব মহাপ্রভু যাত্রা করে যেতে যেতে তিনি পৌঁছে গেলেন কুর্মক্ষেত্র, যেখানে কুর্ম বিপ্র অবস্থান করছেন, কুর্ম বিগ্রহ আছে তার সেবা করছেন। এই কুর্মক্ষেত্রেরও অদ্ভুত লীলা কালকে আপনারা জানেন। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন জগন্নাথ পুরীতে রামানুজাচার্য এসেছেন, মধ্যাচার্য এসেছেন, অনেকের নাম বললেন। রামানুজাচার্য যখন এসেছিলেন এই পুরী ধামে আর দর্শন করলেন, বিগ্রহ দর্শন করলেন, জগন্নাথকে দর্শন করলেন, সব কিছু দেখে রাজার সঙ্গে যখন দেখা করতে গেলেন, রাজা বললেন হে রামানুজাচার্য আপনি যা দেখলেন সব, জগন্নাথ মন্দিরে সেবা পূজা ঠিকভাবে চলছে তো? তখন রামানুজাচার্য বললেন রাজা সব ঠিকঠাক চলছে মনে হচ্ছে, কিন্তু আপনার যারা পূজারি পান্ডা তারা ঠিক নিয়ম অনুসারে ভগবানের সেবা করছে না। শাস্ত্রে যা নিয়ম আছে, অর্চন যে বিধি আছে সেইভাবে তারা করছে না, অনেক সময় তাদের মন গড়া কিছু করছে। তখন রাজা বললেন আপনি যদি এটা বলছেন তাহলে কি করুন, আপনি আমাদের পান্ডাদের একটু শিক্ষা দিন। যেরকম আমাদের মায়াপুরে যারা পূজারি হতে চায় তাদের পূজারি কোর্স আছে, হ্যাঁ কোর্স শিক্ষা দেওয়া হয়। তখন রামানুজাচার্যকে বললেন আপনি আমার পান্ডাদের পূজারি কোর্স সেমিনার দিন। তো ফাইনাল হয়েছে, বলছে ঠিক আছে আপনি যদি বলছেন তাহলে আগামীকাল তাহলে সব পান্ডাদের বলুন আমি তাদেরকে শিক্ষা দেব, অর্চন কিভাবে জগন্নাথের সেবা ভালো করে করতে হয়। ডেট ফাইনাল হলো, আগের রাত্রে রামানুজাচার্য পুরী ধামে রাত্রি যাপন করছিলেন আর গভীর রাত্রে ঘটনা হলো, জগন্নাথ সেই ঘরে ঢুকে গেলেন। ঢুকে যে রামানুজাচার্যকে খুব গালি দিচ্ছেন, তুমি বড় পণ্ডিত হয়েছ আমার পান্ডারা কিছু জানে না, এইখানে কি জন্য এসছো, যাও এখান থেকে, আমার ভক্ত আমার সেবা করে আর তারা জানে না আর তুমি বেশি জানো, তুমি তাদেরকে শিক্ষা দেবে, তুমি কি এমন হয়ে গেছো। এরকম বলে রামানুজাচার্য দুই পা ধরে জানালা দিয়ে ছড়িয়ে মেরেছে আর এখান থেকে 150 কিলোমিটার দূরে কুর্মক্ষেত্রে যেয়ে পড়েছে। দুটো কারণে, একটা হচ্ছে জগন্নাথ দেখাতে চাইলেন যে আমার পান্ডারা যা করে সেটাই ঠিক, মঙ্গল আরতি 5টায় করলো সেটাই ঠিক, মঙ্গল আরতি 6:30 করলো সেটাই ঠিক, স্বয়ং 10টায় যখন জগন্নাথের ইচ্ছা অনুসারে সব সেবা চলে। তো সেই জন্য নিজজন তাদের আপনার বাড়ির লোকের নিন্দা কেউ যদি করে আপনার ভালো লাগবে, ভালো লাগবে না। সেই জন্য পান্ডারা সব হচ্ছে জগন্নাথের নিজের জন, পান্ডাদের কখনো কিছু বলতে নেই, তার ব্যবহারে যা করছেন ঠিক। আরো একটা ঘটনা হয়েছিল, যখন পুণ্ডরীক বিদ্যানিধি ছিল, স্বরূপ দামোদর দুইজন বন্ধু ছিলেন, একদিন দুইজন বন্ধু মিলে জগন্নাথ মন্দিরে এসেছেন আর ওই দিন ছিল ওরম ষষ্ঠী, আর ওরম ষষ্ঠীতে কি হয়েছে জগন্নাথকে মার বস্ত্র পরিয়েছে, বলছে দেখো দেখো জগন্নাথকে মার বস্ত্র পরিয়েছে, আরে যে মার বস্ত্র সবসময় অপবিত্র সেই মার বস্ত্র জগন্নাথকে পরিয়েছে, পান্ডারা কিছু কিছুই জানে না। এইসব পুণ্ডরীক বিদ্যানিধি বলছেন, স্বরূপ দামোদর বলছে না হতে পারে এই দেশের হয়তো এই নিয়ম। তারপরে একটু পরে দেখছেন ওই ওরম ষষ্ঠীর দিনে পান্ডারাও সব মার বস্ত্র পড়েছে, বুঝে দেখো দেখো ভগবান নাই
পরম ব্রহ্ম, ভগবান নাই পরম ব্রহ্ম, তার নাই কোনো নিয়ম কানুন নেই, পাণ্ডাদেরও কোনো নিয়ম কানুন নেই। দেখো তারাও মার বস্ত্র পড়েছে, আসলে শাস্ত্র অনুসারে মার বস্ত্র মনে হয় কাপড়, সুতির কাপড় ফেনা ফ্যানে কি বলে ভাতের ফ্যানে দিয়ে মারে, ওটা ডুবাতে হয় তখন ওটা শক্ত হয়, তো ওটাও সাধারণত অপবিত্র, ওটা পরে পূজা করা যায় না আর ওটা ভগবানকে পড়ানো যায় না, এটা শাস্ত্রের নিয়ম। তুমি উঠে পিছনে বসো, যাও পিছনে যে বসো, পিছনে যে বসো। তা জগন্নাথ নাই পরম ব্রহ্ম, জগন্নাথের নয় কোনো নিয়ম কানুন নেই, তা পাণ্ডারা তারাও পরম ব্রহ্ম হয়ে গেছে, তাদেরও কোনো সব নিয়ম কানুন নেই, এরকম যখন বলেছে শরদ আমদার বলছে না হতে পারে এনাদের এই দেশের, এরকম নিন্দা বন্ধ করে যখন পুণ্ডরীক বিদ্যানিধি রাত্রে শয়ন করেছেন, জগন্নাথ এসে খুব চড় মারছে, বলে বেটা আমার পাণ্ডারা কিছু জানে না, আমার ভক্তরা জানে না, তুমি বড় জানো, তুমি বাংলা থেকে এখানে আসছো কেন বাবা, জগন্নাথ ধামে কেনই আছো যেখানে নিয়ম কানুন কিছুই নেই। খুব করে চর দিয়েছে, খুব করে মেরেছে। প্রত্যেক দিন সকাল হলেই ভক্তরা কি করেন, মহাপ্রভুর কাছে যান, প্রণাম করেন, আর ওই দিন সবাই এসেছে একজন আসেনি। মহাপ্রভু বলছে কি হলো পুণ্ডরীক বিদ্যানিধি কেন আসলো না, উনি তো চর মেরেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা যেটা বলছিলাম কুর্মক্ষেত্র, আসলে এক অর্থ হচ্ছে পাণ্ডাদের কোনো সমালোচনা করতে নেই, তারা যা করে জগন্নাথের ইচ্ছা অনুসারে করেন এবং ওনারা যা করেন তাতেই জগন্নাথ খুশি, সেই জন্য তাদের বিচার করা উচিত নয়। এটাকে শিক্ষা দেওয়ার জন্য রামানুজাচার্যকে ছুঁড়ে মারলেন। আর একটা কারণে রামানুজাচার্য ওখানে পৌঁছে গেলেন, তার কারণ হচ্ছে ওটা একটা জঙ্গলের মতন ছিল, অনেক দিন থেকে কুরুম বিগ্রহ ওখানে ছিল, কেউ জানতো না, ভগবান ইচ্ছা হয়েছে ওই বিগ্রহ প্রকটিত হোক, সবার কাছে প্রকাশিত হোক, তাই রামানুজাচার্য ওখানে ছুঁড়ে মেরেছে। আর রামানুজাচার্য দেখছে এখানে কুরুম বিগ্রহ আছে, তখন তাকে ভালো করে প্রতিষ্ঠা করেছেন, মন্দির হয়েছে সেইভাবে, তাই সেই কুরুম বিগ্রহ কুরুমক্ষেত্র সেখানে কুরুম বিগ্রহ আছে, আর সেই বিগ্রহের সেবা করেন যে ব্রাহ্মণ তার নাম হচ্ছে কুরুম বিপ্র। মহাপ্রভু সেই কুরুম বিগ্রহ দর্শন করে খুব নিত্য কীর্তন করলেন, আর তাই দেখে এই কুরুম বিপ্র যিনি সেবক উনি খুব প্রভাবিত হলেন মহাপ্রভুকে দেখে, আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করে তার গৃহে নিয়ে গেলেন, খুব সেবা যত্ন করলেন। তারপরে সকালে মহাপ্রভু আবার যাত্রা শুরু করলেন জিয়র্নিসিংহর দিকে, আর কুরুম বিপ্র বলছেন প্রভু আমি আপনার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন না তুমি গৃহস্থ, তুমি এখানে থাকো, তবে থাকো কিন্তু আমার একটা আজ্ঞা পালন করো, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারো এই দেশ, কবুনা বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরপি এইঠাই পাবে মোর সঙ্গ। তুমি বিষয়ের দ্বারা প্রভাবিত হবে না, তুমি এখানে থাকো সবসময়, যাকে দেখবে তাকে কৃষ্ণ নামের উপদেশ দেবে। এটা হচ্ছে গৃহস্থদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। কুরুম বিপ্র গৃহস্থ ছিলেন, মহাপ্রভুর সঙ্গে সন্ন্যাসীর সঙ্গে যেতে চাইছিলেন, মহাপ্রভু নিলেন না, বললেন গৃহে থাকো, কিন্তু গৃহে থেকেও আমার সেবা করার সুযোগ আছে, আমি তাড়াতাড়ি আবার তোমাকে দর্শন দেব, তুমি একটা কাজ করো। কি কাজ করো? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, তোমার সঙ্গে যার সঙ্গেই দেখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাস্তাঘাটে বাজার ঘাটে যাকে দেখা হবে তাকেই বলবে। মনে আছে মদীয় গুরুপাদ পদ্ম জয় পতাকা স্বামী গুরু মহারাজ শিলিগুড়িতে ছিলেন, আমরা ছিলাম, অনেক দিন আগের ঘটনা, তখন ইন্টারনেট অ্যাভেলেবল নয়, শিলিগুড়িতে তিনি আলোচনা করছিলেন, বলছিলেন ভক্তদের কি করা উচিত, ভক্তরা যে যেখানে যাবে সেখানে যে যাকে পাবে তাকে কৃষ্ণ নাম উপদেশ দেওয়ার চেষ্টা করবে, সে রাস্তাঘাটে হোক, হাটে হোক, বাজারে হোক, সুযোগ পেলেই তার উচিত। সেই এম গুরু মহারাজ এই রেফারেন্সটা দিলেন, দেখো কুর্ম বিপ্রকে মহাপ্রভু বলেছিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ। এইভাবে গুরু মহারাজ আমাদের বললেন। তারপরে গুরু মহারাজের ইন্টারনেটের কাজ ছিল, তখন ইন্টারনেট সব জায়গায় অ্যাভেলেবল নয়, সাইবার কাপে যেতে হতো। তা গুরু মহারাজ সাইবার কাপে গেলেন আর আমরাও সঙ্গে গেলাম। তখন সাইবার কাপে উনি নেট করছেন আর সাইবার কাপে যে মালিক তাকে বলছে আপনি কি হরিনাম করেন, একমালা জপ করলে কি অসুবিধা করতে পারেন, আর আমাদের দিকে চোখ এরকম করছেন, মানে উনি বুঝাচ্ছেন দেখো তোমাদের একটু আগে যে উপদেশটা দিলাম আমি করে দেখাচ্ছি, দেখো এ হচ্ছে আচার্য, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। গুরু মহারাজ এই কথা নিজে আচরণ করে শিক্ষা দিলেন কুর্ম বিপ্রকে, যেমন বলেছেন মহাপ্রভু। এইভাবে কুর্ম বিপ্র থাকলেন গৃহে আর মহাপ্রভু হরি বলতে বলতে যাত্রা শুরু করলেন। মহাপ্রভু অনেক দূর চলে গেছেন, ইতিমধ্যে আর একজন পরম ভক্ত বাসুদেব বিপ্র তিনি এই কুর্ম বিপ্রের গৃহে উপস্থিত হয়েছেন। তিনি শুনেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এনার বাড়িতে, তাই খুব সকালে সকালে চলে এসছেন মহাপ্রভুর দর্শন পাবে বলে। এসে বলছেন মহাপ্রভু কোথায়, মহাপ্রভু কোথায়, দর্শনের জন্য খুব ব্যাকুল হয়ে ছুটে এসছে, মহাপ্রভু কোথায়। বলছে মহাপ্রভু তো সকালেই বের হয়ে চলে গেছেন। আহ মহাপ্রভু চলে গেছেন, আমি দর্শন পেলাম না, এত কাছে এসেছিলেন, আমি কি দুর্ভাগা। হ্যাঁ এরকম করে মাথায় মারছেন, বুকে বুক চাপাচ্ছেন আর ক্রন্দন করছেন, হাগ হাগ ওরাঙ্গ, হাগ ওরাঙ্গ, আপনার আমি দর্শন পেলাম না, এত সুযোগ থাকা সত্ত্বেও আমি এত অভাগা, আপনার দর্শন থেকে বঞ্চিত হয়েছি। এরকম করে যখন চিৎকার করছেন, ক্রন্দন করছেন, ছটফট করছেন মহাপ্রভুর বিরহে, মহাপ্রভু অনেক দূর ছিলেন, হঠাৎ করে এই বাসুদেব বিপ্রের সামনে এসে হাজির হলেন। হরিব, আসলে আমাদের উৎকণ্ঠা যত প্রবল হবে তত তাড়াতাড়ি মহাপ্রভু দর্শন দেবেন। আমাদের উৎকণ্ঠা নেই তাই আমরা পাই না। বাসুদেব বিপ্র এইরকম উৎকণ্ঠিত মহাপ্রভু দর্শন লাভের জন্য, মহাপ্রভু চলে গেলেন অনেক দূর গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে হঠাৎ আবির্ভাব। মহাপ্রভু তিনভাবে কৃপা করতেন মনে আছে, সাক্ষাৎ, আবেশ আর আবির্ভাব। সাক্ষাৎ মানে যেখানে নিজে থাকতেন, আবেশ মানে কোন যোগ্য ভক্তের শরীরে থেকে কৃপা করতেন, আর হঠাৎ আবির্ভাব। হঠাৎ আবির্ভাবের প্রমাণ আগে বলা হয়েছে, কোনটা বলুন, নৃসিংহানন্দ ব্রহ্মচারীর কথা। নৃসিংহানন্দ ব্রহ্মচারী যে ভোগ লাগিয়েছিলেন এটাকে হঠাৎ আবির্ভাব বলে বর্ণনা আছে। তা ঠিক সেরকম বাসুদেব বিপ্রের সামনে আবার হঠাৎ আবির্ভূত হলেন। বাসুদেব বিপ্র দেখুন বৈষ্ণব কত মানে জীবের প্রতি দয়াশীল। আমরা এর আগে শুনেছেন বাসুদেব দত্ত কি বলেছেন, এই জগতের সমস্ত, আপনি একটু কথা বলবেন না, কথা না বললে জাস্ট যখন জিজ্ঞাসা করবো তখনই বলবেন, আমি এরকম বলছি মানে বলে তারপরে আমি উত্তর দিচ্ছি, তা আপনাকে তার মাঝে যদি আপনি কথা বলতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না যেখানে কত দয়ালু। আর উনি এর আগে আমরা আলোচনা করেছেন যে বাসুদেব দত্তর কথা, এটা হচ্ছে বাসুদেব দত্ত যেভাবে কিভাবে বাসুদেব দত্ত তিনি সবার পাপ তিনি বহন করতে চান। জগতের যত লোক তাহলে কত পাপ, একজনের ঘাড়ে যদি চাপে কত তার কষ্ট হতে পারে, উনি কি জানতেন না? জানেন, তবু বৈষ্ণব পরের হাসি মুখ দেখার জন্য নিজের কষ্টটাকে জলাঞ্জলি দিতে পারে। প্রমাণ আমরা দেখি আমাদের পরমারাধ্য গুরু মহারাজ কিভাবে নিজের কষ্টর প্রতি একটুও খেয়াল নেই, কাউকে বলে না আমার কষ্ট হচ্ছে। আমরা এত গিয়েছি, কতজন গিয়েছে, নিজের কষ্টের কথা কখনো বলবে না। শারীরিক কষ্ট হচ্ছে, এই অষ্ট মানুষের উপকার কি করে প্রচার বেশি বাড়বে, কি করে টিওবিপি হবে, সব সময় মানুষের উপকারের জন্য। তো বাসুদেব বিপ্র, বাসুদেব দত্ত হচ্ছে সেই রকমই একজন ছিলেন, যিনি সবার কল্যাণ চেয়েছে। ঠিক এই বাসুদেব বিপ্র হচ্ছে সেরকম, কি জানেন, তার সারা অঙ্গে কুষ্ঠব্যাধি। আর কুষ্ঠব্যাধিতে কি হয়েছে, ঘা হয়ে গেছে, ঘায়ের উপরে পোকা হয়ে গেছে, পোকা কামড়াচ্ছে, কেমন কষ্ট হয়। শরীরে যদি পোকা হয়, পোকা যদি কামড়ায়, কত কষ্ট হয়, কষ্ট সহ্য করছে। এই পোকা যদি নিচেই পড়ে যাচ্ছে, ওই পোকাটাকে আবার তুলে গায়ে রাখছে। কেন গায়ে রাখছে না, এই পোকা কি খাবে, সে যদি মাটিতে পড়ে যাবে তাহলে তো মাটিতে তো তার খাবার নেই। এই পোকার খাবার হচ্ছে আমার দেহের রস, এই রস হচ্ছে তার খাবার। তাই সেই এই পোকাটারও প্রতি কত দয়ালু, পোকাটা যাতে কষ্ট না পায়। আমরা জানি ব্যাধের কাহিনী, ব্যাধ যখন বৈষ্ণব হয়ে গেছে, আগে তো পশুকে মারত, পুরো মারত না, কি করতো, হাত মার্ডার করতো, ছটফট করতো, আনন্দ পেত। যখন নারদ মুনির কৃপা পেলেন, বৈষ্ণব হয়ে গেলেন, তখন পোকা কি একটা পিঁপড়া পর্যন্ত মারতে চাইছে না, প্রণাম করবে কি, পা এখানে ও পাখা ওখানে দিয়ে যাচ্ছে। তারপর উত্তরীয় দিয়ে জায়গা পরিষ্কার করে তারপরে সেখানে প্রণাম করছে, যাতে আমার গায়ের চাপে একটা পিঁপড়া পর্যন্ত না মরে। যে আগে পশুকে হাফ মার্ডার করে রাখত, ছটফট করত, ঠিক সেরকম এই বাসুদেব বিপ্র তার সারা অঙ্গে কুষ্ঠব্যাধি, কষ্ট পাচ্ছে কিন্তু তবুও পোকা যাতে অসুবিধা, এইরকম। কিন্তু মহাপ্রভুর প্রতি এত তার পরম ভক্তি, মহাপ্রভুকে ডেকেছে আর মহাপ্রভু এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে মহাপ্রভু কি করেছেন, মহাপ্রভুকে প্রণাম করেছেন, আর মহাপ্রভু এই বাসুদেব বিপ্রকে ধরে দৃঢ় আলিঙ্গন করেছে। সাধারণত সারা গায়ে কুষ্ঠব্যাধি, কেউ তাকে ছুঁতে চায় না, আর মহাপ্রভু তাকে ধরে এত জোরে আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে বাসুদেব বিপ্রের কুষ্ঠব্যাধি সেরে গেছে। আনন্দ হলো আপনাদের? কিন্তু বাসুদেব বিপ্রের আনন্দ হলো না। আমরা যদি গুরুর কাছে যাই, ভগবানের কাছে যাই, আমার এই ব্যথাটা একটু সারিয়ে দিন, আমার ওইটা যদি চলে যেত তাহলে, আর সেরে গেলে খুব আনন্দ। বাসুদেব বিপ্র মহাপ্রভুকে বলছে, প্রভু ইয়ে আপনি কি করলেন, আমাকে কেন এরকম করলেন, ভালো কোয়ালিটি কেন দিলেন, আমার তো অহংকার হবে, আমার কুষ্ঠব্যাধি ছিল, আমার ভালো ছিল, আর আপনি আমাকে সুন্দর শরীর করে দিলেন, এতে আমার তো অহংকার হবে, আমি তো এটা চাইনি প্রভু। মহাপ্রভু আশীর্বাদ করলেন, না না তোমার অহংকার হবে না। এভাবে বাসুদেব বিপ্রকে কৃপা করলেন। আর হঠাৎ করে মহাপ্রভু আবার বাসুদেব বিপ্রের কাছ থেকে চলে গেলেন, যেখানে ছিলেন সেখানে আবার চলে গেলেন, আবার যাত্রা করছেন। যাত্রা করতে করতে জিওর নৃসিংহতে এসেছিলেন। জিওর নৃসিংহ নৃসিংহদেব এসে সেখানে নৃসিংহদেবের স্তব স্তুতি করলেন, সেখানে শ্লোক বললেন, ভাগবতমে সুন্দর একটা শ্লোক যে নৃসিংহদেব অসুরদের প্রতি খুব ফেরোসাস, কি হিংস্র, কিন্তু ভক্তের প্রতি খুব দয়ালু। উদাহরণ হচ্ছে সিংহী, সিংহের সিংহী এমনি খুব হিংস্র, সিংহ থেকে সিংহী কিন্তু আরো বেশি হিংস্র, কিন্তু বাচ্চার প্রতি খুব যত্নশীল, খুব কি বলে প্রেমপরায়ণ। ঠিক সেরকম নৃসিংহদেব অসুরদের প্রতি তার হিংস্র ভাব, কিন্তু ভক্তদের কাছে খুবই। এভাবে খুব স্তব স্তুতি করলেন। তারপরে মহাপ্রভু ওখান থেকে সোজা রওনা দিলেন। আসলে সার্বভৌম ভট্টাচার্যের যখন বিদায় নিলেন মহাপ্রভু, তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে একটা কথা বলেছিলেন, হে প্রভু আপনি যাচ্ছেন দক্ষিণে, দক্ষিণে আপনি রায় রামানন্দের সঙ্গে একটু মিলিত হবেন, কারণ আমি যখন মায়াবাদী ছিলাম আর এই রামানন্দ রায় রসিক ভক্ত ছিল, আর আমি ওকে অনেক নিন্দা বন্ধ করেছি, আমি এর উপলব্ধি করতে পারিনি, এই ভগবত ভক্তির যে রস উপলব্ধি করতে পারিনি, তাই অনেক নিন্দা বন্ধ করেছি। এখন বুঝতে পারছি রামানন্দ রায় কত উন্নত ভক্ত, তাই আপনি যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন দয়া করে রাম রায় তার সঙ্গে একটু মিলিত হবে। তাই মহাপ্রভু যাত্রা করতে করতে এখন রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হচ্ছেন। চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের কথোপকথন, সঞ্চার্য রামাভিধি ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাঙ্গি রেতৈর মুনে না বিতীর্ণ রত্নালয়তাং প্রজাতি। অর্থাৎ সিদ্ধান্ত রূপ অমৃত সমুদ্রের মতন গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করে তার দ্বারা বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক পুনরায় স্বয়ং ভক্তি তত্ত্বজ্ঞতা রূপ সমুদ্রতা লাভ করলেন। উদাহরণ হচ্ছে খুব সুন্দর, সমুদ্র মেঘ, সমুদ্র হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর মেঘ জল পায় কোথা থেকে? সমুদ্র থেকে। সমুদ্র থেকে মেঘ জল নেয়, নিয়ে সে মেঘ হয়, আবার যখন বর্ষা হয় সেই জলটা যে আবার সমুদ্রে পড়ে। তা মহাপ্রভু এখানে সমুদ্রের মতন, মহাপ্রভুর কৃপা লাভ করে রামানন্দ রায় মেঘ হয়েছে, আর রামানন্দ রায় মেঘ থেকে বর্ষা বর্ষণ করছেন, ভগবত তত্ত্ব বিজ্ঞান বর্ষণ করছেন, আর মহাপ্রভু রূপ সমুদ্র সেটা আবার গ্রহণ করছেন। এই হচ্ছে এই অধ্যায়ের সিদ্ধান্ত। সবাই বলুন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত। পূর্বরীতি প্রভু আগে গমন করিলা, জিওর নৃসিংহ ক্ষেত্রে কতদিনে গেলা, নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবত প্রণতি, প্রেমাবেশে কইল বহু নিত্য গীত স্তুতি, শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় মুখ পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ। এই মত নানা শ্লোক পড়ি স্তুতি কইলা নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল পূর্ববাদ কোন বিপ্রে কইল নিমন্ত্রণ সেই রাত্রি তাহার রহি করিলা গমন। নৃসিংহদেবের পূজার ভক্ত এসে মালা দিলেন, সেই রাত্রে এক বিপ্রের গৃহে অবস্থান করলেন, পরের দিন মহাপ্রভু সেই নিজের নৃসিংহ থেকে যাত্রা শুরু করলেন। আমরা জানি যে ভাইজাক, ভাইজাক কি বিশাখাপট্টনম, ভাইজাকের কাছেই হচ্ছে এই জিওর নৃসিংহ, খুব কাছেই, খুব পাহাড়ের উপরে সুন্দর মন্দির। পূর্ববাদ বৈষ্ণব করি সর্বলোক গণে গোদাবরী তীরে প্রভু আইলা কতদিনে। সব রাস্তায় সবাইকে বৈষ্ণব করতে করতে এগিয়ে আসলেন, এসে গোদাবরী নদীর তীরে পৌঁছে গেলেন, কিন্তু গোদাবরীকে মনে করলেন মনে হয় যমুনা, যমুনা গেলেন। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বর্ণ দেখি স্মৃতি হইল বৃন্দাবন। তীরে গোদাবরীকে যমুনা মনে করলেন, আর গোদাবরী নদীর তীরে গাছপালা আছে, আর দেখে তার বৃন্দাবন স্মৃতি হল। আসলে এই ভাবটা জাগে মানুষের হৃদয় অনুসারে, প্রত্যেকে প্রত্যেক জিনিস দেখে, আর সেই দেখা অনুসারে ভাবটা জাগে তার হৃদয় যে অবস্থা আছে সেই অনুসারে। যেমন আমরা অনেক সময় উদাহরণ দিই, একটা ফুল প্রেমিক প্রেমিকা দেখলে ভাববে যে এটা আমি দেব তাকে, এভাবে ওকে দেব, ওভাবে ওকে দেব। যখন একজন আর্টিস্ট এই ফুলটা দেখবে মনে করবে সুন্দর আর্ট করব, কোথায় কোন রংটা কত বেশি কম এটা মনে করবে। আর ভগবানের একজন ভক্ত যখন একটা ফুল দেখবে কি মনে করবে, গোবিন্দের চরণে কি করে দেব। ঠিক সেরকম মহাপ্রভু গোদাবরী নদী দেখছে, যমুনাকে স্মরণ করছেন, গাছপালা দেখছেন, বৃন্দাবন স্মরণ হচ্ছে। এটা হচ্ছে ভাব অনুসারে দর্শন হয়। যারা যে অবস্থায় আছে তারা সেটাকেই চিন্তা করে। সেই জন্য আমাদের চোখেটার পরিবর্তন না করে বরঞ্চ হৃদয়ের পরিবর্তন দরকার। আর হৃদয় যত ক্লিন হবে তত উন্নত চিন্তা আসবে, আর সেই ভাব আসবে। হৃদয়ের ভিতরে যেমন অবস্থা আছে সেই অবস্থায় আমরা দর্শন করে থাকি। শুদ্ধ ভক্ত দেখে স্থাবর জঙ্গম, দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যাহা যাহা যেখানে যেখানে তাকাবে কৃষ্ণকে দেখবে। আর আমরা যেখানে যেখানে তাকাই অনেক সময় ভোগের জিনিস খুঁজে বেড়াই, এখানে কি আছে। কলকাতা থেকে লোক আসবে পুরীতে জগন্নাথকে না খুঁজে কেউ মাছের দোকান খোঁজে, আছে না। আমরা কৃষ্ণনাথ প্রভু আমরা ওইদিকে গিয়েছিলাম, বলছিলেন এই 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 এলাকা আর ওই এলাকা কত ডিফারেন্স। মানুষের রজ তমগুণ ভাব দেখলে বোঝা যায় কি জন্য ছুটছে। মদের দোকান দেখলাম কত লোক, বড় লাইন, সবজির দোকানে অত লোক নেই। তা যারা যে রসের লোক সেই রস সব জায়গায় খুঁজতে যায়। তা সেই জন্য মনোভাবটাকে চেঞ্জ করা দরকার, যে আমরা তখন তার কাছে জড় জগত বিশ্বপূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদি কীটতে, বিশ্ব তার কাছে কেমন হয় সুখ মনে হয়, পূর্ণ সুখায়তে, পূর্ণ সুখময়। কারণ সব জায়গায় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকে, সেই জন্য সব জায়গায় তার বিশ্বম্পূর্ণ সুখায়তে, ভক্তদের কাছে বিশ্বটা পূর্ণ সুখে পরিণত হয়ে যায়। কিন্তু যারা ভক্তিনাথ ঠাকুর একটা গল্প আছে, এটা বলছে একজনকে যে সুন্দর মানস সরোবর, সুন্দর রাজহংস আছে, সুন্দর পদ্মফুল আছে, তখন বলছে সেখানে কি কি বলে কি বলে শামুকের মতন শামুক আছে, ঘুগনি ঘুগলি আছে, ঘুগলি আছে, যদি ঘুগলি নেই তাহলে কি এমনই সরোবর হলো। তা ঠিক সেরকম যদি যাব ভগবানের ধামে যাব, এখানে যাব, যদি মাংস কি আছে, মাছ কি আছে, কেউ হয়তো এইরকম খুঁজে বেড়ায় সেটা কি আছে, না হলে তাহলে সেখানে যাওয়ার কি দরকার। এটা সেই বনে কতক্ষণ করি নিত্য গান, গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। সেখানে কিছুক্ষণ নিত্য কীর্তন করলেন, বৃন্দাবন ভয়ে ভাবে তার উপরে নিত্য কীর্তন করলেন, এবং গোদাবরী পার হয়ে ওপারে যে গোদাবরীতে স্নান করলেন। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। ঘাটে স্নান করলেন, কিছু দূর যে সেখানে বসে বসে কৃষ্ণ নাম করছিলেন, আর সেই সময় রামানন্দ রায় এসেছে। হেনকালে দোলায় চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়। উনি হচ্ছেন রাজ্যপাল ওই এলাকার, আর উনার সঙ্গে চাকর বাকর দোলনায় করে এসেছে, এসেছে আর বাজনা বাজছে খুব, ব্রাহ্মণরাও আছে বৈদিক ব্রাহ্মণরা, তার সঙ্গে বহুত আইল বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইল তেহ স্নানাদি তর্পণ। প্রভু তারে দেখে জানিল এই রাম রায়, তারে মিলিতে প্রভুর মন উঠি থায়। দূর থেকে রামানন্দ রায়কে দেখলেন, জানেন এইখানকার রাজ্যপাল রামানন্দ রায়, আর এইরকম ঐশ্বর্য ভাবে যখন স্নান করছেন বৈদিক ব্রাহ্মণ পরিবৃত হয়ে, মহাপ্রভু দূর থেকে বুঝতে পারলেন ঠিক এই রামানন্দ রায় হবে, সার্বভৌম ভট্টাচার্য যার নাম বলেছেন, যার সঙ্গে মিলিত হতে বলেছেন, হ্যাঁ এই হবে। কিন্তু মহাপ্রভুর খুব মন চাইছে যাই, কিন্তু ধৈর্য ধারণ করে চেপে রাখছেন না। তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। ধৈর্য ধারণ করে তিনি বসে থাকলেন, হরি নাম করছেন, কিন্তু রামানন্দ রায় দূর থেকে দেখছেন একজন সন্ন্যাসী বসে আছেন। কারণ তার দিকে কেন আসলেন, যেমন প্রকাশানন্দ সরস্বতী তাদের সঙ্গে যখন মিলিত হতে গিয়েছিলেন, মহাপ্রভু পা ধোয়ার জায়গায় বসলেন আর ঐশ্বর্য প্রকাশ করলেন কোটি সূর্য, তখন প্রকাশানন্দ নেমে আসলেন, এসে বললেন চলো চলো, ইহা ঈশ ইহা ঈশ শুনহ শ্রীপাদ অপবিত্র স্থানে বৈশ্য কিবা অবসাদ। ঠিক এখানেও দেখছেন সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। কেমন দেখতে সূর্য সমকান্তি, তার শত সূর্যের মতন কান্তি, অরুণ বসন গৌরীক বসন, সুবলিত প্রকাণ্ড দেহ আর কমল লোচনের মতন চল। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। মহাপ্রভুর ঐশ্বর্য দেখে তার প্রতি আকৃষ্ট হলেন এবং এসে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। উঠি প্রভু কয়ে উঠো কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভু হৃদয় সতৃষ্ণ। বলো ওঠো ওঠো, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, এরকম বলে না, কাউকে দেখলে বলে হরে কৃষ্ণ। কেউ প্রণাম করছে অনেক সময়, মহারাজরা বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠিক আছে, তাই এরকম মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ। ওনাকে আলিঙ্গন করতে ইচ্ছে করছেন, প্রচন্ড ইচ্ছা, কিন্তু ভাবলেন একটু নামটা একটু জিজ্ঞাসা করিনি, যদিও ভাবছিনি রামানন্দ রায়, কিন্তু আসল কে? তথাপি পুচিল তুমি রায় রামানন্দ, তেহ কই হই সেই হই দাস শূদ্র মন্দ। জিজ্ঞাসা করলে তুমি কি সেই রামানন্দ রায়? রামানন্দ রায় বললে হ্যাঁ আমি শূদ্র অধম, আমি রামানন্দ রায়। তবে তারে কহিল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু ভিন্ন দোহে অচেতন। দুইজন দুইজন মহাপ্রভু তখন তাকে ধরে দৃঢ় আলিঙ্গন করলেন, আর দুইজন পরস্পর আলিঙ্গনের ফলে দুইজনই অচেতন হয়ে গেছে। হরি বল, যাকে দেখলে প্রেম হয় আর সে যদি আলিঙ্গন করে প্রেম হবে না। আর রামানন্দ রায় তো এমনিতেই বিষকাসকী, প্রেমে অচেতন হয়ে গেছে। স্বাভাবিক প্রেম দোয়ার উদয় করিলা, দুহ আলিঙ্গিয়া দুয়ে ভূমিতে পড়িলা। দুইজন দুইজনকে আলিঙ্গন করে স্বাভাবিক প্রেম উদয় হয়েছে, আর একদম ভূমিতে পড়ে গেছে, ভূমিতে পড়ে গেছেন। কিন্তু অনেক তার প্রেমের বিকার হচ্ছে, স্তম্ভ সেদ অশ্রুকম্প পুলক বৈবর্ণ, দোহার মুখেতে শুনি গদ গদ কৃষ্ণ বর্ণ। সবা দুইজনের ভিতরে অশ্রু পৌরুল কম্প হচ্ছে, আর দুইজনই কৃষ্ণ 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 বলছেন। এইসব দেখে বিজাতীয় যারা অর্থাৎ বৈদিক ব্রাহ্মণরা, তারা তো সঙ্গে ছিলেন, দেখে ভাবলেন এ কি, শূদ্রকে আলিঙ্গন করে সন্ন্যাসী কান্না করছে এ কি? দেখিয়া ব্রাহ্মণের গণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করে নবিচার। এই তো সন্ন্যাসীতে যে দেখি ব্রহ্ম সম, শূদ্রে আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন। শূদ্রকে আলিঙ্গন করে কেন ক্রন্দন করছেন? এ তো দেখছি তার অপূর্ব তেজ। এই মহা মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইল অস্থির। ইনি তো মহারাজ রামানন্দ রায়, আর উনি গম্ভীর পণ্ডিত লোক, গম্ভীর যারা শাস্ত্রজ্ঞ তারা পণ্ডিত, তারা গম্ভীর হবে আর গম্ভীর। কিন্তু সন্ন্যাসীর স্পর্শ পেয়ে সেও অস্থিরের মতন হয়ে গেল, চঞ্চল হয়ে গেল কেন? বুঝতে পারছে না, বিপ্র তারা সজাতীয় নয় তো। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ করতে হয় কেমন লোকদের সঙ্গে? সজাতীয় আশ্রয়া স্নিগ্ধা সাধু সঙ্গ শতবরে। সজাতীয় একই মনোভাবাপন্ন লোকদের সঙ্গতে আনন্দ আসে, তাই বিজাতীয়, এখানে ভাষাটা আছে বিজাতীয়। এই মত বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ। এই বিজাতীয় লোক দেখে সম্বরণ করল, সজাতীয় নয় বিজাতীয়। তা দেখছে বিজাতীয় লোক এ ঠিক এই এই ভাবাপন্ন নয়, আর তাদের দেখে মহাপ্রভু নিজেকে সংবরণ করে নিলেন। সুস্থ ইয়া দুয়ে দুয়ের স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা। এবার আলিঙ্গন হলো, প্রেম হলো, আবার শান্ত হলেন, আশ্বস্ত হলেন, দুইজন দুইজনের জায়গায় কাছাকাছি বসলেন, আর মহাপ্রভু বলতে লাগলেন। কি বলতে লাগলেন? সার্বভৌম আমার প্রতি খুব কৃপা করেছেন, সার্বভৌম কইল তোমার গুণে তোমার মিলিতে মরে করিল যতনে তোমা মিলিবারে মর এতাগমন ভালো হইল না সে পাইল দর্শন। রায় কয়ে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান পরক্ষেও মরে হিতে হয় সাবধান। রামানন্দ রায় বললেন এই সার্বভৌম ভট্টাচার্য আমার প্রতি খুবই কৃপা পরায়ণ, সাক্ষাৎ নয় পরোক্ষ ভাবেও আমার হিতর চিন্তা করছে, তাই আপনাকে বলেছে আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য। তার কৃপায় পাইন তোমার দর্শন, আজি সফল হইল মোর মনুষ্য জীবন। তার কৃপায়, কার কৃপায়? বৈষ্ণবের কৃপা, মহান বৈষ্ণব তার কৃপা। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। বৈষ্ণব যদি আমার হয়ে আবেদন করবে তাহলে কাজ হবে। এই জন্য আমরা আসলে নিত্য সিদ্ধ কেউ নই, আমরা সাধন সিদ্ধ সাধনা করে সিদ্ধি লাভ করব তাও আমাদের আশা নেই, কারণ আমাদের ভজনের যোগ্যতা, মন মানসিকতা যে অবস্থায় তাতে যে ভজন করে ভগবানের কৃপা পাব তাও আশা নেই। কিন্তু একটা আশা কবিরাজ গোস্বামী গুরুত্ব দিয়েছেন, কি আশা? যদি বৈষ্ণবের কৃপা হবে তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারব। এই জন্য আমরা যা কিছু করছি শুধু কৃপা পাওয়ার জন্য। গুরুদেব বলেছে ষোলমালা জপ করতে, তাই করছি, কিন্তু জপ করার তো যোগ্যতা নেই, কিন্তু গুরুদেবের আদেশ পালন করছি। বৈষ্ণবের আদেশ পালন করলে বৈষ্ণব আমার প্রতি সন্তুষ্ট হবেন, আর আর বৈষ্ণব আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবেন। আমার ক্ষমতায় আমি কৃষ্ণের কাছে যাব এই দুরাশা আমার নেই। ভক্তিবিনোদ ঠাকুর নিজেই বলছেন, নিজ চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছে নির্ভর করিয়া। আমার নিজের চেষ্টা বল ভরসা, এর উপরে কোনো ভরসা নেই, তোমার ইচ্ছায় আমি নির্ভর করে আছি। তাই বৈষ্ণবের যদি কৃপা হবে, তাই বলছে তার কৃপায় পাইনো তোমার দর্শন, আজি সফল হইল মোর মনুষ্য জীবন। সার্বভৌম তোমার কৃপা তারই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার প্রেমাধীন। স্বামী ভট্টাচার্য যে আপনি কত কৃপা করেন এটি তারই চিহ্ন, তার প্রেমাধীন হয়ে আজ আপনি অস্পৃশ্যকে স্পর্শ করলেন। আসলে বৈষ্ণব তার দৈন্যতা দেখান। রামানন্দ রায় বলছেন না আমিও যোগ্য তাই আমি আপনি কৃপা করেছেন, বলছেন না, সার্বভৌম ভট্টাচার্যকে আপনি যে কৃপা করেন এবং তার প্রতি যে প্রেমাধীন, আর সে বলেছে আমার সঙ্গে দেখা করতে, আর আপনি তার কথা শুনে আমার মতন অধম শূদ্র তাকেও আপনি আলিঙ্গন করেছেন, আপনি কত সার্বভৌম ভট্টাচার্যকে ভালোবাসেন, কত তার প্রেমের অধীন আপনি। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা আমি রাজসেবী বিষয়ী শূদ্রাধম। কোথায় আপনি সাক্ষাৎ ঈশ্বর ভগবান নারায়ণ, আর কোথায় আমি রাজসেবী রাজকর্মচারী আর বিষয়ী শূদ্র। মোর স্পর্শে না কর মোরে স্পর্শে না করিলে ঘৃণা বেদ ভয়, মোর দর্শন তোমা বেদে নিষেধ হয়। আমাকে তুমি স্পর্শ করলে বেদের কোনো ভয় পেলে না, আমাকে ঘৃণা করলেন না, কারণ আমার মতো শূদ্রকে দর্শন করাও বেদে নিষেধ করা হয়েছে। এইভাবে রামানন্দ রায় বলছেন দৈন্যতা। তোমার কৃপায় তোমার করাই নিন্দ কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম, আমার ইস্তারিতে তোমার ইহ আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছেন যে মহান্ত ব্যক্তি তাদের কাজ কি, মহান্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরেন ঘর, মহৎ চলং নিনাং ঘৃণাং দীন চেতসাম নিঃশ্রেষ ভগবান নাম কল্পতে করচিত। গর্গমুনি যখন নন্দ মহারাজের কাছে এসেছেন, নন্দ মহারাজ তখন এই কথা বলেছেন, হে প্রভু, হীন চেতনা সম্পন্ন গৃহী লোকদের নিত্যমঙ্গ সাধনের জন্য মহৎ ব্যক্তিরা তাদের গৃহে গিয়ে থাকেন, অন্য কোনো কারণে তারা গমন করেন না। আমার সঙ্গে ব্রাহ্মণ আদি সহস্রেক জন, তোমার দর্শনে সবার দ্রুভবিত মন, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনে সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। এমনকি ব্রাহ্মণরাও পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলছে, তাদেরও চোখে জল এসেছে। আকৃতে প্রকৃতি তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ, এই রকম গুণ কোন জীবের পক্ষে সম্ভব নয়, সাক্ষাৎ ভগবান ছাড়া হয় না। যাকে দর্শন করে মানুষ কৃষ্ণ প্রেম পায়, চোখে জল আসে, মুখে হরিনাম আসে, এ ভগবান ছাড়া এই গুণ হয় না। মহাপ্রভু আবার উল্টো বলছেন, প্রভু কয় তুমি মহা ভাগবত উত্তম, তোমার দর্শনে আমার দ্রবিত মন, তোমাকে দর্শন করে আমার প্রেম হচ্ছে, তুমি হচ্ছে ভাগবত উত্তম। মহাপ্রভু কি বলছেন, আমি তো মায়াবাদী সন্ন্যাসী, তোমার দর্শনে আমি কৃষ্ণ প্রেমে ভাসি, আমি নিজে মায়াবাদী সন্ন্যাসী, কিন্তু তুমি এত মহান, তোমার দর্শন করে আমি কৃষ্ণ প্রেম পাই। তা এ দেখা যায় কিভাবে রামানন্দ রায় মহাপ্রভুর প্রশংসা করছেন, তার কৃপার কথা বলছেন, উল্টে স্বয়ং ভগবান তিনি আবার রামানন্দ রায়ের কথা বলছেন, অন্যে অন্যের কি কথা আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি, এই জানি কঠিন মোর হৃদয় শোধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। মহাপ্রভু বলছে, আমি বুঝতে পেরেছি আমার কঠিন হৃদয়কে শোধন করার জন্য সার্বভৌম ভট্টাচার্য তোমার কাছে পাঠিয়েছে, আমার কঠিন হৃদয়। এই মত দুহে দুহে স্তুতি করে দুহার গুণ, দুহে দুয়ার দর্শনে আনন্দিত মন, এই জন্য দুইজন দুইজনকে স্তব স্তুতি করছে, এটা হচ্ছে বৈষ্ণবতা, পরস্পরের গুণগান করবে, পরস্পরের গুণ দেখবে। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবত করি কইল প্রভুরে নিমন্ত্রণ। এই সময় দুইজনে কথা হচ্ছে, স্তব স্তুতি করছে, তখন মহাপ্রভুর কাছে একজন বৈদিক ব্রাহ্মণ বৈষ্ণব আসলেন, তিনি নিমন্ত্রণ করলেন, চলুন প্রভু আমার গৃহে। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈশত হাসিয়া, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হন, পুনরপি পাই যেন তোমার দর্শন, আবার যেন তোমার দর্শন পাই, তোমার মুখে আমার বড় ইচ্ছা কৃষ্ণ কথা শোনা। রায় কহে, রামানন্দ রায় বলছেন, রায় কহে আইলা যদি পামর শোধিতে, দর্শন মাত্রে শুদ্ধ নয় মর দুষ্ট চিত্তে, দিন পাঁচ সাত রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মর এই দুষ্ট মন। রামানন্দ রায় বললেন যে আপনি যদি পামর শোধন করার জন্য আসলেন, একবার দর্শনের দ্বারা আমার এই পামর হৃদয়ে শুদ্ধ হবে না, আপনি যদি পাঁচ সাত দিন থেকে আমাকে মার্জন করেন, তাহলে আমার হৃদয় মার্জিত হতে পারে। যদ্যপি বিচ্ছেদে দোহার সহন না যায়, তথাপি দণ্ডবত করি চলিলা রাম রায়। যদিও দুইজন দুইজনের বিরহ অনুভব করছেন, কিন্তু রামানন্দ রায় প্রণাম করে চলে গেলেন, মহাপ্রভু ও সেই ব্রাহ্মণ বৈষ্ণবের গৃহে গেলেন, আর সেখানে ভিক্ষা গ্রহণ করলেন। আর দুইজনার উৎকণ্ঠে সন্ধ্যা হয়ে আসলো। মহাপ্রভু সবসময় চিন্তা করছেন, কখন আমি আবার গোদাবরী নদীর তীরে যাব, রামানন্দের সঙ্গে মিলন হবে। আর রামানন্দ রায়ও উৎকণ্ঠিত, কখন আমি আবার আসব, মহাপ্রভুর সঙ্গে মিলিত হব। দুইজনার উৎকণ্ঠায় আসি, সন্ধ্যা হইল। প্রভু স্নান কীর্ত করি আছেন বসিয়া, এক বৃত্ত সঙ্গে রায় মিলিল আসিয়া। এখানে এই সময় বেশি লোকজন নেই, বৈদিক ব্রাহ্মণ নেই, পালকি নেই, বাজনা বাজানোর লোক নেই, শুধু একজন সেবককে সঙ্গে নিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে আসলে। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিং আলিঙ্গনে, দুইজনে কৃষ্ণ কথা কয় রহ স্থানে, মানে নির্জন স্থানে। দুইজন কৃষ্ণ কথা বলতে লাগলেন নির্জন স্থানে বসে। এখনই আলোচনা হবে যে আসল আমাদের ধর্মের উদ্দেশ্য কি। সাধ্য, সাধ্যের নির্ণয়, কি করলে সাধ্য বস্তু লাভ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে জীবনের পরম উদ্দেশ্য নির্ধারণ করে শাস্ত্র থেকে একটি শ্লোক শোনাতে বললেন। প্রভু কয় পর শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয় সদর্ম চারণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কে প্রশ্ন করলেন? অর্জুন প্রশ্ন করলেন, কৃষ্ণ উত্তর দিলেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে ভক্ত প্রশ্ন করেছেন, ভগবান উত্তর দিয়েছেন। আর এখানে ভগবান প্রশ্ন করছেন আর ভক্ত উত্তর দিচ্ছেন। পরশ্লোক সাধ্যের নির্ণয়, জীবনের উদ্দেশ্য সম্পর্কে কি করা উচিত, সে উদ্দেশ্য সম্পর্কে শাস্ত্র থেকে একটা শ্লোক বলো। রায় কহে সদর্ম চারণে বিষ্ণু ভক্তি হয়। যদি আমরা সদর্ম অনুশীলন করব, যার যা ধর্ম ঠিক ঠিক ভাবে পালন করব, তাহলে বিষ্ণু ভক্তি হবে। এই সম্পর্কে বিষ্ণু পুরাণের একটা শ্লোক আছে, বর্ণাশ্রম চারাবতা পুরুষেন পরপমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্যত উত্তম কারণম। অর্থাৎ পরমেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষদের দ্বারা আরাধিত হন, বর্ণাশ্রম আচারের ব্যতীত তাকে পরিতুষ্ট করার জন্য কোনো উপায় নাই। শাস্ত্র থেকে উদ্ধৃতি আছে কিভাবে বর্ণাশ্রমের মাধ্যমে আচরণের দ্বারা বিষ্ণু ভক্তি হবে, কিন্তু শাস্ত্রে আরো 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 গূঢ় কথা বলা আছে। তাই এই সিদ্ধান্ত আরো 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 ঘনীভূত হচ্ছে। প্রথম অবস্থায় আমরা কি বলি, আপনি গৃহস্থ ধর্ম করতে পারেন, সন্ন্যাস ধর্ম, যে যেখানে থাকেন কোনো অসুবিধা নেই, হরিনাম করুন, আপনার ধর্ম আলো আচরণ করুন, তাতেই ভগবানকে পাবেন। তাই এখানে শ্লোক বিষ্ণু পুরাণ থেকে, বর্ণাশ্রম দ্বারা বিষ্ণুর আরাধিত হয়, কিন্তু মহাপ্রভু এখানে বলছেন ইহ বাহ্য। এটা খেয়াল রাখতে হবে, এখানে বর্ণাশ্রমের দ্বারা বিষ্ণু ভক্তি হয়েছে বলা হয়েছে পুরাণে, কিন্তু এর থেকে উন্নত কথা আরো শাস্ত্রে আরো আরো আছে। আর এভাবে কিভাবে উন্নত সিদ্ধান্তে প্রবেশ করা যায় সেইটাই এই রামানন্দ রায় এবং মহাপ্রভুর সঙ্গে এটা আলোচনায় এটা স্থাপিত হয়েছে যে কত উন্নত বস্তু লাভ আমরা আমাদের করা দরকার। সাধারণ বর্ণাশ্রমের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বর্ণাশ্রম মানে চারটে বর্ণ, চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, চারটে আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, ঠিক ঠিক ভাবে পালন করলে বিষ্ণু আরাধিত হয়। কিন্তু এটাই যথেষ্ট নয়, এই আচরণটাই। এটা শ্লোকে কথা আছে ভাগবতমে, ধর্ম সনষ্ঠিত পুংসং, ধর্ম সুন্দর করে আচরণ করা হলো। বিষবক্ষেন কথা সুজা, কিন্তু কৃষ্ণ কথায় রতি হলো না। শ্রম এবহি কেবলম, সব বৃথাশ্রম। যত বর্ণাশ্রম ধর্ম করা হোক সব বেকার, যদি এসব করেও কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট হতে পারলাম না। প্রভু কই ইহ বাহ্য, বর্ণাশ্রম ধর্ম বাহ্য, আগে কহ আর এর থেকে উন্নত কথা বলো। রায় কয়ে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্যসার, প্রথমে বর্ণাশ্রম, প্রভু কই ইহ বাহ্য, তারপরে বলেছেন কৃষ্ণে কর্মার্পণ, কৃষ্ণর উপরে সব কর্ম করতে হবে, সব করতে। গীতাতে আপনারা সবাই জানেন রেফারেন্স দেওয়া আছে, চৈতন্য চরিতামৃত কবিরাজ ঘোষে ওই রেফারেন্স দিচ্ছেন, যত করসি যদাশনাসি যত দোষী যদাশি যত যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণ, সব আমার, তুমি যা করো যা খাও যা দান করো সব আমার উদ্দেশ্য করো। রায় রামানন্দ রায় বলে যে কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার, মহাপ্রভু বলেন আরে কৃষ্ণ কর্মার্পণ করল কিন্তু হরি কথা শুনল না। যা যা কাজ অনেক আমরা দেখি, আপনি যদি সারা দিন বলবেন সেবা করতে, রাত দিন ২৪ ঘন্টা সেবা করবে, যদি বলবেন দুই ঘন্টা একটু শান্ত হয়ে বসে হরি কথা শুনুন, অনেকেই ওই যোগ্যতা নেই, আছে না এরকম। রান্না করতে বলবেন সেবা করতে বলবেন সব ব্যাপার এক্সপার্ট, যদি শুনতে বলা হবে শুনতে চাইবে না। এমনকি অনেকে আছে বলতে বলবেন বলবে কিন্তু শুনতে বললে শুনবে না। এই জন্য এই আস্তে আস্তে করে আমাদের এমন একটা জায়গায় মহাপ্রভু নিয়ে যাবে, সেখানে শুধু বলবে শোনা দরকার, হরি কথা শোনা দরকার। এবং কত মন কিভাবে একদম নিষ্ঠা সহকারে হরি কথা শুনলে তাহলে ধর্মের কিছুটা হবে, নাই তো এই সবগুলো সব বাহ্য, সব বাহ্য। আগে বর্ণাশ্রম বাহ্যিক বলল, কৃষ্ণ কর্মার্পণ এটাও বলছে, ইহ বাহ্য এটাও বাহ্য। কেন বাহ্য? কৃষ্ণ কর্মার্পণ করলাম কিন্তু হরি কথা শুনলাম না, যা সব দিলাম, সব কৃষ্ণকে দান করলাম, এই করলাম তাই করলাম, সব ভাবলাম সব কৃষ্ণের কিন্তু নিজে কখনো শুনলাম না। ছবিতে কি দেখা যায়? নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বসে বসে হরি কথা শুনছেন গদাধরের কাছে, স্বয়ং ভগবান তিনিও হরি কথা শুনছেন। গদাধরের কাছে প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করতে যেতেন, কি শুনতেন? ভক্ত চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই শুধু কৃষ্ণের জন্য সব করলাম, এই করলাম তাই করলাম, তাও বলছে নিহ বাহ্য। আগে কহ আর, রায় কয় স্বধর্ম ত্যাগ, আমি গৃহস্থ সংসার ধর্ম ত্যাগ করে দিলাম, ব্রহ্মচারী ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলাম, স্বধর্ম ত্যাগ, যার যার ধর্ম ত্যাগ করে দিলাম। তাহলে কি হবে? স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, তার রেফারেন্স দিচ্ছে, কারণ শাস্ত্রেই শ্লোক উদ্ধৃতি আছে, সব ধর্ম ত্যাগ করার কথা শাস্ত্রেই আছে। কি আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং গচ্ছ। কে বলেছে? ভগবান বলেছে। ত্যাগ করলাম কিন্তু হরি কথা শুনলাম না, তাহলে কি হবে? সেই জন্য বলছে ইহ বাহ্য, এটাও বাহ্য। আগে কহো আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তি, যেখানে আমি জ্ঞান পেয়েছি, আমি অনেক শাস্ত্রজ্ঞ হয়ে গেছি, অনেক তত্ত্ব জানি, অনেক সিদ্ধান্ত জানি, ব্রহ্মভূত, গীতাতে যার রেফারেন্স দিয়ে বলা আছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেশু ভূতেশু মদ ভক্তি লভতে পরম। গীতাতে কৃষ্ণ নিজেই বলছেন এই অবস্থা থেকে ভক্তি লাভ হয়। মহাপ্রভু এসে বললেন, সেই কৃষ্ণ গীতাতে যা বলেছেন এখানে এসে বলছেন ইহো বাহ্য, এটাও বাহ্য। ব্রহ্মভূত স্তর লাভ করল কিন্তু ভগবানের কথা শুনল না, হরি কথা শুনল না, তাহলে কি হবে? প্রভু কয় ইহো বাহ্য। আগে কহো আর, রায় কহে জ্ঞান শুন না ভক্তি সর্বসাধ্য সার। এই অবস্থায় এসে বলবেন যে ইহো হয়, এটা হয়, এই অবস্থাকে হ্যাঁ বলছেন ইহো হয়। কেন? এখানে শ্লোক আছে, কি শ্লোক দিয়েছেন? জ্ঞান শুন না, চিন্তা করুন আমরা শাস্ত্র পড়ি, এই পড়ি, মুখস্থ করি, আমার অনেক জ্ঞান, আমি কত জানি, লোককে দেখাতেও চাই অনেক সময়, আমি কি শাস্ত্রজ্ঞ কম, আমার কি শ্লোক মুখস্থ কম, আমার কি তত্ত্বজ্ঞান কম? কিন্তু ভক্তি জগতে করতে গেলে জ্ঞান শূন্য হতে হয়। জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, জ্ঞান শূন্য। সে শ্লোকের কি রেফারেন্স? শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধ থেকে রেফারেন্স দিয়েছেন, যেখানে ব্রহ্মা কৃষ্ণের গাভী না গোবৎস আর রাখাল বালক চুরি করেছিলেন, চুরি করার পরে পরে দেখে বুঝতে পারলেন তার অন্যায় হয়েছে, ভগবানের কাছে এসে স্তব করেন। ব্রহ্মার স্তব এখানে একটা উদ্ধৃতি দিয়েছেন, কি সেটা? জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্তরে এবং জীবন্তী সময়িত ভবদীয় বার্তা স্থান স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি যা অজিত জিতোপি ত্রৈলোক্যহং। এই শ্লোকের অর্থ হচ্ছে এই, ব্রহ্মা বললেন হে ভগবান, নির্বেদ ব্রহ্মচিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে যে ভক্তরা সাধু মুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন। শ্রবণ মানে শুনতে হবে।